तथापि श्री पनम बाजे एक संबंध देते हैं हम ही सविता जी से सीता देवी प्रथम से रामचंद्र जी आप बोले चले हम ओनलाइन की प्रलोभ संबंधे कथा बोल तीन सीता देवी के बोले चले यानी তোমার স্মরণ চিন্তা করে আমি তোমার পূজা করি অতএব তুমি গৌরী যাতে এই দেশে আমার স্মরণ হয়েছিল গৌরী যাতে আমি আমার বৈধ মাকে কাঁদিয়ে আমার প্রিয়তম ভাইয়া চিন্তা করে বিষ্ণুপ্রিয়া তুমি হবে বিষ্ণুপ্রিয়া আর যশোদা মা হবে সতী মা ওই বৈধ মাতা পিতাকে নিজের মাকে কান দিয়ে আর ওই বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে দিয়ে আমি ঘর ছেড়ে বনে বনে গল্প সীতা দেবীকে আমি ঘর থেকে বাইর করে এবারে এই আছে মহাপ্রভু বিরাজে বিষ্ণু প্রিয়া দেবী তুমি ঘরে থাকবে আর আমি কি করব তোমার ঋণ প্রদান করবার জন্য আমি বনেতে গমন করে তো তোমার যোগ আমি দেখতে চাই এই লীলা হবে আরো আমি যেরকম স্বর্ণ সীতা পূজা করছি অর্জন করছি তোমার কর্ম এই অযোধ্যা ছিলে তোমাদের দেশ নিকালা আর তুমি কি করবে আমি যখন এই সব তোমাকে সাপ করেছি আমি চলে যাব তখন তুমি কাষ্ঠের এই মূর্তি এখানে স্থাপিত করে বিষ্ণু পূজা দিবে তুমি আমার পূজা নয়নের জলেতে ওই বিগ্রহের স্নান অভিষেক হবে ভাব পুত্রের দ্বারা তুমি আমার প্রার্থনা করো যদি আমি মাঝে মাঝে আসব পুরী থেকে তুমি মনে করবো যে স্বপ্নে দেখি যেরকম কিছু গোপী কর্ম এই প্রকার কৃষ্ণ লীলাকেও দেখা যায় সেটাকে রামচন্দ্র সীতা আর দ্বাপাশুকে কি হলো ওই জিনিস তো ভাবার জন্য গোপী বলে তিনি কি করবে আমি তো তোমাকে সীতা বাহার করেছিলাম ঘর থেকে এবার আমি প্রজেক্ট করে দিয়ে আমিও কি রেখে মথুরা পাশ রাখা আর তোমার বিয়ে হয়েছে কি হবে অত্যন্ত এই বিধান ভগবত আমি নবৃন্দাবন যাতে কৃষ্ণচন্দ্র বলদেব সুভদ্র ওই লীলা শ্রমণ করে বইলে কিরকম হয়েছিল গণিত আর ওখানে সূর্য সূর্য কি করে রুকমিণী পলন্তের উপরে যে সূর্য আছেন আর বলেন মা যশোদা লড়িতে বিচারকে ও কোথায় শ্রী রাজকে সম্ভোগ লীলা বৈষ্ণবন ধারাচুরি সাধন সাধন করে এর মধ্যে প্রবেশ করে এইসব উনি অনুসূচিত করে অনুগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রায়রামানন্দকে সময় সময় আমরা এই সবগুলি বর্ণন করব আরেক থেকে মহাপ্রভু লীলা সময়েছে মহাপ্রভু একজন পরম অভিজ্ঞ বৃদ্ধ পরিপর ছিলেন তার নাম ছিল সারঙ্গ সারং মানে কি পাঁচ দেশ করে সারঙ্গী তো মহাপ্রভু সারঙ্গী কি খুব সুন্দর গান ইত্যাদি করে আর মহাপ্রভু তিনি প্রচার করেন। একদিন মহাপ্রভু মামদাসীকে গিয়েছেন, ওই যে সারঙ্গ তুমি দুঃখে গিয়েছ, তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি, তুমি একটা শিষ্য পাবো যে তোমার সেবা সেবা করবে এই খবর থাকবে। তিনি বলেন যে প্রভু আমি গুরু হবার যোগ্য নাই, এই জন্য আমি শিষ্য করি না, যোগ্য গুরু হওয়া যায়। তিনি বলেন যে না তুমি যোগ্য আছো, আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার অভিমান ইত্যাদি কিছু আসবে না, তুমি শিষ্য কর। আমি তাকে শিষ্য করবো, আমি দেখি যে সে সকলই আমার গুরু, আমি তাকে শিষ্য করবো। কালকে যাকেই আগে দেখবে তাকে শিষ্য করবো, যে প্রথম তোমার শিষ্য করে তাকে শিষ্য করবো। যাচ্ছে যখন আপনার আগে তাই পাব, তিনি প্রতিদিন ভোর বেলা চারটার সময় গঙ্গা স্নানে গেছে, যেখানে আমার মাম কাছে ছিলেন পার্থিব গঙ্গা ছিল, ওখানে গঙ্গা স্নান করতে গেছেন চারটা সময়। স্নান করে গিয়ে ফিরে এসে তারপরে ঠাকুরের অর্থ পূজন এই সব তিনি ভোরবেলা উঠেন, ভগবানের নাম করতে করতে গঙ্গা স্নান সেখানে দেখে যেতে ওই গঙ্গা ছাড়াতে মধ্যে ছাড়াতে একটি বালকের শব মরা ভেসে যায়, কলা ভেলা হয় না, ভেলা না কি বলে ভেলা ভেলা ফাঁসে যায়। তখন তিনি ওটাকে ঘরে টেনে নিয়েছে, নিয়ে কিনারা নিয়েছে আর তারপরে বাহার করে দিয়ে তার কাজেতে তিনি গুরু মন্ত্র দিয়ে যখন মহাপ্রভু বলেছেন যে যাকে দেখবে তাকে করবে আগে না 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 ওই মরাতেই তো কিরকম দান করে যখন কানেতে মন্ত্র দিয়েছেন মন্ত্রের মধ্যে একটু আসেনি না প্রথমে মহামন্ত্র আর তারপরে গুরু মন্ত্র শিক্ষা ইত্যাদি মন্ত্র তো তখন আমাদের প্রথমেই ছিল গোমা গোপাল মন্ত্র শরীরেই তখন আর কিছু করতে হবে, প্রথমে করি না তারপরে গোপাল তাই কানে দিয়ে প্রথমে হরিনাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মন্ত্র দিয়ে মা মন্ত্র আর তারপরে তার বিদ্যা মন্ত্র গোপাল মন্ত্র গোপাল মন্ত্র দেবার সামনে সামনে অবস্থায় তিনি চোখ করেছে আমি কোথায় আমি কোথায়। তিনি বলেন যে তুমি কে? ও আমার মনে এখন হচ্ছে যে গতকাল সন্ধ্যার সময় একটি বিষধর নাগ আমাকে কেটেছে, কেটে যাওয়ার পরে আমি ধীরে ধীরে আমার বোধ সমাপ্ত হয়ে গেছে, তারপরে আমি জানিয়ে নিয়েছি যখন সে শিশুধারটা কেড়ে দিল কিছুক্ষণ পরে তিনি দেহত্রে গিয়ে মারা যায় মুখ থেকে ফেন টেনে দিল। আমাদের বৈদিক রীতি হিন্দু সমাজের আছে যদি সাঁত কামড়িয়ে দেয় মরে যায় তাকে পুরাবে না, কোন নদী যে তাকে ভেলা ইত্যাদি করে দিয়ে তাকে ছেড়ে দিল, এরকম ভিড়ে বলছিল তখন তাকে এরকম ভেলাতে করে ছেড়ে দিয়েছে নাগুলো পেতে গিয়ে ওই সাঁতগুলি দর্শন করে আবার তাকে জিজ্ঞেস করে সেইরকম রীতি। তখন ইনাকেও ভেদা ইনাকে ভেড়া করে দিয়ে মাতা পিতা অনেক চিকিৎসা করবার চেষ্টা করে কিন্তু খুশিতেই তিনি বাঁচে। তখন তাকে ঘুরতে জেনে আর ভেড়া করে দিয়ে তাকে ভাসিয়ে ভাসতে ভাসতে ওই সকাল যারা ওখানে এসেছেন ধরে যখনই তিনি তাকে সমুদ্রে যখন উঠেছে আমি কি কোথায় এসেছি কোথায়, তখন তিনি কোথা আসলো গুরুদেবকে বললেন যে আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, এখন আমার মনে হলো যে আমি মারা গিয়েছিলেন তারপরে আমার ইতিমধ্যে তার বাপ মা সব পাড়া পড়োশি সব দিক গ্রামের লোক ওখানে উপস্থিত হয়ে গেল
তখন ওরা কিছু কথা শুনায় যে কিরকম মারা গেল, কিরকম চিকিৎসা হলো, কিনল। তারপরে ওরা পারিয়ান দিত, তখন মাতা পিতা পাঁচ পড়োশী সব উনাকে বললো, তার নাম ছিল মুরারি। তখন অনেক আশঙ্কা হয়েছে, তুমি বাড়ি আসিয়ে তুমি তোরা তো আমাকে মরা জ্ঞান করে ফেলে দিয়েছি, যিনি জন্মতে সেই তো মাতা পিতা, আর তারা পেটা যিনি মন্ত্রদাতা কৃষ্ণ পাঠ করবে পৌঁছে দিতে পারে ওই যথার্থ মাতা পিতা পরমাত্মা। অতএব আমি আজ বাড়ি ফিরব, আমি আমার এই পারমার্থিক পিতা গুরু আমি এই জীবন বলা দিতে পারব, যদি তোমাদের প্রয়োজনায় এসে এখানে আমার সঙ্গে দেখা যাবে, কিন্তু আমি আর বাড়ি তখন সেই জন্য তার নাম হল সারঙ্গ মুরারি, সারঙ্গে মুরারি। তারপরে তিনি তার গুরু সেবা করতেন, অর্থন সেবায় তৈরি করতেন, আর ওইখানে যেখানে তার পাঠ আমার নিকটে আমাদের রান্না হয়েছিল ওইখানে সে আছে, ভিড়ের জন্য আমরা যাই নাই, সেখানে একটা দশ পৃষ্ঠ এখনো আছে দিয়ে অন্তর খান আমি মনে নেই, আমি গিয়েছিলাম দু তিন বছর পূর্বে, ওখানে ছিল বিরাট পাঁচশো বছরে ও বরকতের গাছ, মানে বকুল আর তার জল সেখানে ফোকলা হয়ে গেছে, আর সেখানে তো ভীষণভাবে মার ওইখানে এখন লোক বলে গেছে আমরা মাঝে মাঝে, এই জন্য সবই ওখানে কেউ দিতে। তারপরে শুনেছি যে পরবর্তীকালে ওখান থেকে চলে আর একটি কথা, ওইখানে মহাপ্রভুর ভ্রাতুর পুত্রী সেই মহাপ্রভু কীর্তন আর কেউ শুনতে পারত না মহাপ্রভুর, কিন্তু সে বালিকা সত্য মহাপ্রভুকে দেখে আর কীর্তন ভালো পারত। চার বছর বয়সে তার অনুরাগ দেখে মহাপ্রভু বলেছি সে একে আমার উচিত শিখে আর কেউ, সেই তাহার ঘর থেকে মহাভাগবত মহাপ্রভু লীলা ব্যাস এই বৃন্দাবন দাস ঠাকুর তাহার কী পাঠ বলা বৃন্দাবন দাস ঠাকুরের কী পাঠ, সে কী করেছিল তিনি চৈতন্য ভাগবত শুনিল, প্রথমে তার নাম ছিল চৈতন্য মঙ্গল, কিন্তু পরবর্তীকালে সে চৈতন্য মঙ্গল নাম দিয়ে হবে নতুন দাস ঠাকুরের তাহার বংশে, আর এটার নাম যে হল চৈতন্য ভাগবত। কৃষ্ণদাস বিরাট গোস্বামী বলছেন যে তাহলে উৎকৃষ্ট চরমান প্রসাদ উঠতে যা করেছেন, আর আমি এই লীলা দেয়া আমি বর্ণন করছি, সেই সব লীলা তিনি বলেন চৈতন্য লীলা দেয় বৃন্দাবন ওইখানে আমরা গিয়েছি, তার চাইছে পুষ্পাঞ্জলি আমরা। তারপরে এই বৃন্দাবন দাস ঠাকুর ব্যাস তিনি ভাগবত চৈতন্য ভাগবতের সে লিখেছে এত পরিহারে যে পাপি চিন্তা করে তবে লাক্ষি মারণ চৈতন্য মহাপ্রভুর প্রধান শিক্ষা হচ্ছে সেনাপতি সরৌরতি ইত্যাদি অমানী না মান দেন কৃষ্ণ, যদি হরিভজনে শিরকার কিন্তু কৃণাগতি শিরকার লেগে গেল, আমরা সকলেই হরিভজন করতে এসেছি কিন্তু হয়ে গেছি কৃণাগতি শ্লোক পালন করে তুমি দিয়ে যায় কাম ত্যাগ উপস্থিত হয়েছে, অন্য বৈষ্ণবকে সম্মান দিন সরবরী সরিষ্ঠ হতে পারেনি, কৃণাগতি সুনীত হতে পারে, অন্য লোকে সম্মান দিলে ভোগ ফেলে যায় ফেলে যায়, অন্যকে দেখি যেতে ও বেশ প্রতিষ্ঠা হতে আশ্চর্য করতে পারে না, কেটে নিজে আর যাত্রা পূর্ণ করে আর সবসময় নিজে প্রতিষ্ঠা শুনতে চাই, আর সে কিরকম আমি বললাম ভালো বললাম না আর সে বেশ ভালো করে দিয়ে প্রতিষ্ঠায় এটা হয়তো মুখ্য বাদ, যদি তাহলে রাত্রে যাও গৌরাঙ্গ স্তরে যদি হরিভজনে থাকে তার সব প্রথম দিন সমস্ত গুণের আগর হলেও নিজেকে অত্যন্ত দিন মনে করে বার্ষিক আমার দিন এই বিদ্যার ধর্ম গৌরবের কি কাজে লাগে কাকে কি হয়ে যাবে মনে যাব কি ফাঁকাড়ে যাবো কিছু ঠিক নেই মহাভারতে কি দুশ্চিন্তা আসবে কিছু ঠিক নেই জীবন স্বরূপ তো হোক এত পারমানুষের মতো মায়ের দ্বারা আবদ্ধ তথাপি আমরা জাতি গৌরব কুল বিদ্যা বুদ্ধিমত্তাকে আমরা আর সেই মদে আমরা কি হবে কোন বৈষ্ণব তত্ত্বের সম্মান মানে তো যে তুমি আমি সব কাল যদি আমি থাকেন যতদিন না এই বৈষ্ণবকে সম্মান করবে যতদিন আছে না তবে তুমি যতদিন না অন্যকে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সবত্রে সম্মান দিবে জানি ভাই এইগুলি শিক্ষা পালন করতে হবে ঘর বাড়ির থেকে শুধু আসলে পাবেন এমন শিক্ষাকে নিবৃত্ত করতে হবে কৃষ্ণ লীলা মহাপ্রভু লীলা যাতে সময় সুসব পায় না মন যেতে নেই ও ওই মহাপুষ ওই মহাপুষ ওর জন্য আমাদের পরিবেশ নষ্ট হয়ে যায় আমি ভজন করতে পারবো নিজের দুর্ভাগারে এইসবগুলি চিন্তা করে না অন্য লোকের দুঃখ কৃষ্ণ বলেছেন না ওই যে এইগুলি দুঃখ ইত্যাদি যে হচ্ছে অন্য কেউ দিতে পারে না সত্যে এই কম্পাম সূর্য মুসলমান আমাদের দুঃখ কষ্ট আছে বছর জীবনে এগুলি আসবে নিজের কর্মের ফলে আর বৈষ্ণবদের কেন মাঝে তাকে আমাদের শ্রীমান কৃষ্ণ মহারাজ বলেছেন কিন্তু আমি তাতে সম্মত নই এই বাজারে আমরা পারিশ্রমিক এই জন্য সব লোক জানি সীতাকে কর্মফলে যে আকারে একাদশী ব্রত শিক্ষা করলে আর এই দুঃখগুলি এসেছিল সেটা কে শিকার করে এরকম কখনো সভাকে বলবে না মনে সে শিখতে কেউ দুদিন আসবে না সীতা দেবী এই যে হয়েছিল কি রাম ত্যাগ করে দিলেন একেবারে না দুবার সীতা সেটা যদি কর্মফল আর এই সাধারণ ভাই আমাদের মতন লোকের কর্মফল থাকে না কৃষ্ণনাথের প্রভাবে আমাদের কর্মফল ফল নাই বৈষ্ণবদের কর্মফল নাই আর সীতা দেবী দ্রৌপদী এইসব উৎপাদন ফল আছে গান্ধারী গান্ধারীকে কর্মই করো না তথাপি গান্ধারীকে না হয় গ্রহণ দিতে পারি কিন্তু সীতা দেবী রাধিকা দেহকে বলতে রাখতেছে এটা কোন পাপের ফল অন্য বোধহয় একাদশী পুজো ঠিক করেছিলেন কোন একাদশী বৃদ্ধা একাদশী করছিলেন গেলাম এই না তো কষ্ট হল বিশেষ করে এই সীতা দেবী আমাদের শ্রীমতী রাধিকা দ্রৌপদী কি পাপ করেছিল এবার পুরাণে যে লিখা আছে কিছু কিছু এটা তো জীবী কঠিন না এদের কি কারণ ফল হরিভক্ত বিলাস আছে তোমাদের মতন মূর্খ লোকের জন্য ওই পুরাণে সে এগুলি কথা আছে কিসের জন্য পুরাণ হচ্ছে সমল গ্রন্থ শ্রীমদ ভাগবত হচ্ছে অবস্থান সেখানে কোনো ধামা চাপার আছে ধর্ম পরিচিত কৈত পত্র কর্ম নির্মাণ হরিভক্তি বিলাসে সুভাষের জন্য কি ওই রকম ভাবে বিভক্ত নিম্ন কৌটি রবি কনিষ্ঠ অধিকারী তার জন্য লিখা এমনকি মধ্যম বৈষ্ণবের জন্য লিখা নেয় মহাপ্রভু হরিভক্তের জন্য কীর্তন প্রধান আমরা বাসন করছি আমাদের অর্থন প্রধান নয় আমাদের কি প্রধান হরে নাম হরে নাম হরে নাম কোটি কোটি জন্মে অনস্ত কোটি থাকে তাহলে হরিনামে যে তাহা উন্নতি হয় এগুলি বুঝে রাখবে এই জন্য কৌটি নির্দেশ কাহার জন্য করা আছে এগুলি বুঝে নিয়ে বক্তব্যে কোনো রাখতে নাই তো গল্প এই জন্য সবাই এটা বুঝে যে দ্বিপটি নাই এই সীতা দেবী এমন দ্রৌপদী দ্রৌপদী নয়, তিনি কৃষ্ণের অরিকর, অরিকর সখী তাহাকে বলে সেরকম কর্মরত আর কর্মের ফল তাহাকে স্পর্শ করতে পারে। আমি বললাম না যে আমাদের মতো মধ্যমাধি চাই যদি হরি নাম করছে তাহারও দুঃখকে মনে করবো না যে সে কর্ম ফল আমাদের কর্ম ফল আর নাই। তথাপি ভগবান আমাদেরকে কিছু কর্ম ফলে আভাসের মতন দেখাচ্ছেন, কিসের জন্য? মৌর সম্পর্কে তুমি চলছি মৌর সম্পর্কে যাতে কি রাধা কি কাটি হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কি কৃপা কৃষ্ণ কাল মেয়ে সেবা নেই কর সকি মানে কর সকি কৃষ্ণ কি সেবা যদি দুভাগ আমি তোমায় নন্দ বাবা কে আসতে হ্যাঁ হ্যাঁ ভগবান তো প্রাপ্ত হবো তাকে আমি তুমি আমার আমি তাকে প্রসন্ন করতে পারলাম। তিনি কোথায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন মথুরা ওখানে পরিবার পেয়েছি ভালোবাসা ছিলেন একমাত্র যিনি হারাম হারাম হা বলে আগাম করে না মরে না আমি তো মরলাম না এরা তারা অনুসার এই কিছু করবেন সব এই জন্য এইটা ওই বৈষ্ণবকে আদর দিতে হবে সম্মান দিতে হবে বিশেষ করে যারা সকৃষ্ণের মধ্যে গেট সব আচ্ছা সেজন্যই মারা কোথায় বই বলছিল না কালকে এইটা বই আজকাল দেখিয়েছিল কোথায় উড়ে যাচ্ছে এই বিচার দিয়ে তাদের ভোগ দেখি তাদের গুরু দেখি না তার সাথে বলা হচ্ছে কি হ্যাঁ স্বভাব কারণ নবীন দেশ না প্রসন্ন সে কারো দেখতে হবে না তাদের ভুল হতে পারে এদের মধ্যে কি আমার মধ্যে কিছু দোষ হতে পারে কিন্তু যে হাতে কৃষ্ণের ভজন করছে তার মধ্যে কতগুলি গুণ আছে দেখলে এই বিচার করে এই বিচার কখন আসবে প্রথমে আসে না শ্রী বিক্রম মহারাজের যে বৈষ্ণবতা এখন আমরা উপলব্ধি করছি তার সময় হয়তো নাই উপলব্ধি করছি সেই সময় পর্যটন ভাড়া কি আমাদেরও পড়াশোনা তখন মূল্যাঙ্কন করব এখন আমি করবার সময় এই জন্য বৈষ্ণব হলে দোষ না দেখে দুই তৎপর তো ওই দোষগুলি তোমার ভাই কেটে মহান লক্ষ্মী এইটা বলি শিক্ষা রয়েছে ওই জন্য আমাদের চেতন্য ভাগবতের রচয়িতা তিনি বলছেন যে এক ওপর ধারে যে পাপি নিন্দা করে তার স্ত্রীর উপর রাশি মারে মহাপ্রভুর প্রথমে নিত্যানন্দ প্রভু ভাবছিলেন তারপরে ওখান থেকে এসে একটি বিবাহ দুটো বিবাহ করলেন সোনের সোনার এই বালা কানের দুধ সোনা আর হাতে থেকে সোনার ছয় আর চারিদিকে বিচরণ করে নিত্যানন্দ ছিল ভালো পরবর্তী কালেতে এই বৃহস্ত করে গিয়ে ওই সব ছেড়ে ছেড়ে সন্ন্যাস সৃষ্টি হয়ে গেল তা বুঝে না ভাগবতের জাতীয় নেই উপাদান করে তিনি এই সব বিরাজ এগিয়েছেন কিন্তু তিনি হচ্ছেন ভগবত তত্ত্ব কৃষ্ণের অভিন্ন শুধু অস্ত্র আর গায়ের রং শুধু দূরে তার পা তিনি রাগ করেছেন তারও রাগ মন্দির যে পাপি নিন্দা করে এই যখন নিত্যানন্দ প্রভুকে তারও আমি তাহা বলি মাথার উপরে তার লাঠি মার তাহলে তেনার মধ্যে তুলে নি কোথায় যদি লাঠি মারেন হনুমান মতো লাঠি বৈষ্ণব হবে তিনি কত উচ্চ করবি ভগবানের সেই ভক্ত আর তিনি কি করবেন রামের যে দ্রোহী সীতার দ্রোহী তার নৌকা মেয়েরে উড়ে একটা বেড়েছে তার উল্টে উঠতে একটা বেড়েছে রামের কত পুত্রকে মেরেছেন প্রায় অর্ধেক থেকে বেশি পুত্রগুলি কেউ উড়ি পেরেছে হনুমান প্রায় অধিকাংশ আর কয়েকটি মেঘনাথ ইত্যাদিকে লক্ষণ মেরেছেন আর কয়েকটি হনুমানের মতন হতে হবে সেনা কবি শুনে আর এই বৈষ্ণব পদ বৈষ্ণব বৃন্দাবন দাসটা যদি গুরু আমার গুরুকেও নিন্দা করে ভগবানের নিন্দা করে শাস্ত্রের নিন্দা করে তার কাছে ছড়ব না, তার জীবাটা কর্তন করে তার বর্তনা বাধা ভাস করব, শাস্ত্র বচনের দ্বারা তার জীবাকে স্তম্ভন করে দেব। আর যদি সেরকম করুণা থাকে তার তো জ্ঞান না থাকে, আর সেরকম করুণা তার তাহলে কি করবে? ওই সহনকারে টাইম বন্ধ করে দিয়ে গঙ্গাতে ওই বস্ত সময়কে স্নান করে দিয়ে প্রায় বৈষ্ণবের নিন্দা গুরু আর দীক্ষা করুক, দীক্ষা করুক ভগবানের নিন্দা করুক, আর সেই এমনকি কোনো বৈষ্ণবের নিন্দা যদি শুনে তাহলে মুখ স্তব্ধ করে তা বলতে এইটা যদি শিক্ষা গ্রহণ করে এইগুলি চৈতন্য ভাগবত ইত্যাদি সবই শিক্ষা রয়েছে, আপনারা এই সবগুলিকে গ্রহণ করে আর খবর ভজন করেন। শিক্ষা দিতে যদি আপনারা অবল না দেন, পালন না করেন, তাহলে ভজন সুখী থাকবে। তাই দোষ দেখতে 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 নিজের ভাবছি পরে শিবা ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজকে নাই আপনি সামনে আসুন, ওখানে জায়গা আছে সেটা মহারাজের ওখানে ওইখানে একে বসেন কিছু ভাই কথা একটু পরে বিশ্রাম করে তারপরে কিছু ভাই কথা হবে না তোমার মস্তি বেদান মহারাজ সুন্দরভাবে নিজের বিচার প্রকট করে মহাপ্রভু জগতে প্রকট হওয়ার উদ্দেশ্য চিন্তারা বলেন। আমি কিছু জন্মের কথা কিছু সামান্য রেখে বৈশিষ্ট্য বলে সমাপ্ত করেন। আগামী পর্ব আমরা রুদ্র জিতে যাব, গঙ্গার ভাগনেতে কোন কোন সময় এই দিক পশ্চিম দিকে আছে, কোন সময় গুরু দিকে আছে, মহাপ্রভুর সময় রুদ্রদ্বীপ গঙ্গার এই পশ্চিম পারে, আবার মাঝখানে ও পারে চলে দিবে, আবার হয়তো কাটতে 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 আবার এই দিকে আমরা রুমারের সঙ্গে প্রথমে আসি, তখন আমরা পার হয়ে ওই দিকে রুদ্রদ্বীপ দিয়ে যাই, এই দিকে রুদ্রদ্বীপ আর ওই রুদ্র পাড়া নাকি কি আর সব গ্রামকে এই পাশে বেকুন্ঠ স্কুল ইত্যাদি সব এই কিন্তু বর্তমানে কিছু ভাগ ওই দিকে কিছু ভাগ এই দিকে সেই জন্মদিনে যে আমরা গিয়েছিলাম সেখানে ওই জন্ম ঋষি পুষ্পুষা ইয়ে দশ গঙ্গা নদী বহা করতে লে গই, জবকি ভাগীরথী হরিহর মহারাজ পিত্র গঙ্গে আপনার পুত্রপুষ্ঠ উদ্ধার করতে গিয়ে জব গঙ্গা নদী কো লে যাকে উস সময় উনিও মরে গে সাত হাজার কদম মহারাজ কে দিয়ে থে বংশ ধর্ম পুত্র কে ও সব কম দেবী কে নেত্রো কি জ্বালা সে মারা গে অসহিত হাজারো বর্ষ হো গা থা কম সে কম তো দশ পনেরো বিশ হাজার বর্ষ হো গে জল করকে খাক হো গে হড্ডি ভী আর গলনে লগে কিন্তু ইতনে হাজার বর্ষো কে বাদ মে গঙ্গা নদী উহা পর লে গে আর গঙ্গা কে স্পর্শ সে সবকা উদ্ধার হো গে। গঙ্গা নদী কি ঐসি ঘটনা হ্যায় साथ साथ में एक बार गंगा में बाढ़ आई और उस बाढ़ ने चारों तरफ पानी भर लिया, एक सूखी जगह पर जहां गंगा जी की धारा बह रही थी उसमें एक साफ साफ दिल था, उसमें पानी पहुंच गया, तो वहीं पर एक सर्प वो पानी में से निकल करके अपने गुरु के ऊपर जाना चाहता, तो वो मुख बाहर करके ऐसे ऐसे देख रहा था कि किधर जाए, इसने मैं जरूर की वहां पर पहुंच गया और देखा सांप को और उन्होंने अपने पंजों से उसका सिर पकड़ करके खींचा खाने के लिए, तो वो सांप का शरीर दिल से निकल करके और गंगा नदी के जल में उसकी कूद से स्पर्श हुई और गरुड़ के उसको लेकर के उड़ रहे थे, इतने में वो मर गया। तो वह क्या गंगा नदी के पत्र से श्री महिमा उनकी कि वह था अपना यह शरीर छोड़ करके चतुर्भुज रूप हो गया और चतुर्भुज रूप होने पर गरुड़ जी क्या करें उसको अपने पीठ पर दिया और पीठ पर लेकर के बैठ गए। ऐसी गंगा नदी की महिमा है। पर्वत के समय में जीव गोस्वामी थे, एक में गंगा नदी के तट से रहने वाले राजा महाराजा सामंत अकबर के दरबारी आ गए हैं। वो आए उस समय में जमुना के विराज में रहने वाले महाराज के दरबार की राजा सामंत और उधर गंगा के समीप में रहने वाले राजा महाराज सामंत दोनों अकबर से के दरबार में परस्पर सब विचार करने लगे। गंगा के किनारे में रहने वाले लोगों ने कहा गंगा श्रेष्ठ है और जो जमुना के किनारे में रहने वाले उन्होंने कहा जमुना जी श्रेष्ठ है। दोनों तत्व का करने लगे, बहुत विचार हुआ किंतु निर्णय नहीं हो सका ये गंगा जी श्रेष्ठ है कि जमुना। अकबर जी को कोई प्रमाण चाहिए था, उन्होंने पूछा यदि यहाँ पर ऐसा कोई वैष्णव है जो शास्त्र का विचार जानता हो और इसकी भी मान्यता कर सके। लोगों ने बताया कि वृंदावन में जीव गोस्वामी है किंतु वृंदावन में कहीं रात में बाहर नहीं जाते। अकबर ने अपना पीपल को या किसको भेजा प्रतिनिधि के रूप में और उनको बुलवाया। उन्होंने कहा कि मैं प्रदेश से बाहर नहीं जाता, अंततः रात में नहीं जाता, तो उनके लिए घोड़ों के रथ की व्यवस्था की गई और बड़े शिव प्रकार भ्रमक घोड़ों वाले रथ पर उनको ले जाया गया सवेरे और वहां पर उस सभा में पहुंचे। यही प्रश्न फिर अकबर ने उनसे किया कि महाराज आप बतलाइए आप तो तात्पर्य है जमुना जी से कहें कि गंगा जी और क्यों प्रमाण के साथ। जीव गोस्वामी ने कहा देखो भाई निर्णय करना बहुत कठिन नहीं है, बहुत सहज है। गंगा जी का महात्म अभूतपूर्व ये जो उदाहरण दिया, भगवत जी ने अपने पुत्रों का उनके जले हुए राष्ट्र को या हसी उनके स्पर्श से उनका वैकुंठ गमन किया और भी बहुत से ऐसे प्रमाण है शास्त्रों में भी लिखे हैं। यमुना नदी के तट पर ब्रज पर ब्रज बता है यमुना नदी के तट पर ये गंगा जी है कौन? कृष्ण उनके वैभव प्रभा बलदेव प्रभु उनके मूल संकर्षण मूल संकर्षण के अंश हुए महासंकर्षण, महासंकर्षण के एक अंश हुए का नाम दिखाई थे और उनके हुए गर्वचारी और उनके अंश हैं ये बामन और बामन जी कृष्ण के अंश के कला के विकला हैं और उनके चरणों की भाव से ये गंगा जी है जिनकी महिमा इतनी है। और जमुना जी क्या है ये विशाखा देवी है कृष्ण की क्रिया है जमुना महारानी कृष्ण की पटरानी है तो पटरानी वही है कि उनके अंश के अंश के कला के विकला के चरणों की भाव गंगा जी वही है। आप ही लोग निर्णय होता तो सब लोग उनके उत्तर से संतुष्ट हुए। ये गंगा जी से यमुना जी से गंगा यमुना जी दोनों बहन हैं, बड़ी बहन गंगा है और छोटी बहन यमुना जी है, किंतु यमुना जी छोटी बहन होते हुए बड़ी सुंदर है, बहुत सुंदरी अपूर्व और बड़ी गुण वाली है, इसलिए कृष्ण की ये पटरानी हुई। वही द्वारका देवी कालिंदी है, वही यहां पर विशाखा देवी है, इसलिए पटरानी की महिमा आई। गंगा नदी के लिखा है हमारे रघुनाथ दास गोस्वामी या कृष्ण लिखा है गंगा इत्यादि जो सिद्ध है इनका स्पर्श करने से आदमी पवित्र होगा और जमुना जी का नाम स्मरण करते ही आदमी पवित्र हो जाता है। ये गंगा जी है क्या? कृष्ण जो है काले है ना और काजल पहनते हैं। तो कृष्ण जब भी गोपियों के साथ में यमुना में विहार करते हैं तो उनका क्या अंगराग दूर करते हैं और वो यमुना जी काली हो गई। कृष्ण जी है क्या? यमुना जी भी काली हो गई। इसलिए यमुना काफी जितने भी कृष्ण के राज इत्यादि हुए हैं, चाहे बंसी वर्ष हो, मांडवी वर्ष हो, चाहे और हो, सब यमुना के किनारे के कुंडियों में। ये गोवर्धन को आज दुख देख रहे हैं, ये गोवर्धन भी उन्हीं के पास में और सऊदी एक ग्राम है नाराज हुआ है, वो भी गोवर्धन के तट पर। ऐसा प्रमाण मिलता है कि वहां पर यमुना नदी वैसे बढ़ते हुए छुट्टी नहीं किधर से मथुरा आई यमुना होती। इसलिए यमुना जी की महिमा अपार, गंगा जी तीर्थों में परिचय पार पदमा, ये यमुना गंगा नदी इत्यादि सब समय यमुना की महिमा वर्णन करती है। ऐसे ही एक बात किस में एक बात और है, गंगा नदी गंगा देवी तो बड़ी बहन है ना, वो भी कम नहीं है, वो भी कम नहीं है। कम क्यों नहीं है? अच्छा वृंदावन में यमुना जी और हिमालय से आकर के भगीरथी गंगा दोनों प्रयाग में मिली और कृष्ण में गंगा जी तो बड़ी बहन है, तो यमुना जी ने अपनी बड़ी बहन को प्रणाम किया। गंगा जी कहती है ये देखो तू हमारी छोटी बहन है किंतु सुहाग तुम्हारा बहुत बड़ा है। सुहाग मैंने तुम्हारा बड़ा है, तुम ऐसा करो कि तुम हमको अपने में लेकर के अवधेश चंद्र के चरण में पहुंचाओ, जैसे उनकी लीला इत्यादि को हम देख सके। यमुना जी बड़ी नम्र होकर के उनको अमुक में समा लिया और समा करके आए भाई कहां गाँव में इसमें। इसलिए यमुना जी के अंत में ही यहाँ गंगा जी उनके परमाराध्य इनके यमुना जी के परमाराध्य कौन है? राधा और कृष्ण दोनों उनके प्राण प्रियतम राधा जी के हैं कृष्ण। वही सखी नंदन बहु हुए हैं, वही गौर भरे जी के जितने लीलाए हैं यमुना जी के माध्यम से कृष्ण वहां पर गंगा में विहार करते हैं, विशेष करके नवनीत लीला है। इसलिए वहां पर फिर दोनों का ही मिलन और दोनों का ही प्रसन्न है। ये गंगा जी इस दृष्टि से गंगा जी कौन है? गौरव वृंदावन में कृष्ण की राधा जी की एक सहेली है। एक समय वो गंगा के साथ में वो कुछ एकांत में वार्तालाप कर रहे थे, इसमें श्रीमती राधिका जी पहुंची, देखते ही कृष्ण को लज्जित होकर के वहां से भागे और यमुना जी वो गंगा जी पानी का उद्धार किया। वही फिर ब्रह्मा जी के कमंडल में आया कर्णाचार्य विष्णु का जल उसी से निकला और फिर वहीं से गंगा नदी जी प्रदुष्ट होकर के नवदीप में दोनों महाप्रभु जी के लीलाओं का अंतरंग लीलाओं का आस्वादन किया। यहां तक कि समुद्र भी उन्हीं के निकट में आकर उनके माध्यम से समुद्र गली में चैतन्य महाप्रभु के लीला कथाओं का वो आस्वादन। इसलिए यहां पर बहुत बड़ा वंश होगा ये विचार करना जरा कठिन होने पर भी यमुना नदी का महात्म कुछ अधिक मालूम पड़ता है, जिसमें राधा कृष्ण दोनों विहार करते थे सारे गोपी। तो बोलो गंगा महारानी की जय, यमुना देवी की जय, हरिनाम संकीर्तन की जय, सचिनंदन गौर हरि गौर प्रणाम।